তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এর মধ্যে আমাদের জন্য কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা শিখে যার উপর আমল করে যেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা ইহকাল ও পরকালে সফলকাম হব, সেই বিষয়গুলো নিয়েও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিগত দিনে অনেকগুলো পর্ব আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সংশ্লিষ্ট এই অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন পর্বে পর্যায়ক্রমে আলোচনা হয়েছে। এই পর্বেও আমরা ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর একটি অংশ সম্পর্কে জানব এবং এর মধ্যে আমাদের জন্য কী শিক্ষণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কেও জানব। এরই সাথে আমরা ইনশাআল্লাহ তাআলা সর্বপ্রথম একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করব, এরপর আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ও এর সারাংশ শুনব, তারপর ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন হাদিস গ্রন্থে দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হীনা ইউসবিহু আশারান ওয়া হীনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না চমৎকার ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাত লাভ করবে। সুবহানাল্লাহ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নেককার হোক কেউ বা পরহেজগার, গুনাহগার হোক বা বদকার, প্রত্যেক মুসলমানের জন্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত প্রয়োজন। কেননা আমরা যারা নেককার রয়েছি, যারা আল্লাহ তাআলার ইবাদত করে, গুনাহ থেকে একদম বেঁচে থাকে, বা ওলি আল্লাহগণ যারা রয়েছেন, তারা সবাই নেককার, কিন্তু তাদের মর্যাদার বিভিন্ন ধাপ রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা যেন আরও বেড়ে যায় আল্লাহ তাআলার দরবারে, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। তারপর যারা আমরা গুনাহগার রয়েছি, হ্যাঁ, জীবনে চলতে গেলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, তো আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন গুনাহ ক্ষমা করানোর জন্য, মাগফিরাতের জন্য শাফাত তথা সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে। তো আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত লাভ করতে চাই, তো আমাদেরকে সকাল সন্ধ্যা অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী যে অংশ সম্পর্কে জানব তা হচ্ছে হাবশায় হিজরত। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা জানব যে সাহাবায়ে কেরামরা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হিজরত করেছিলেন, এর কারণ কী ছিল এবং কতজন সাহাবা প্রথমে হিজরত করেন, তারপর কতজন সাহাবা রদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরত করেন, এবং সেখানে গিয়ে কি হয় এবং হাবশার বাদশাহ তাদের সাথে কেমন আচরণ করে, তারপর হাবশা বাদশার কিছু কথা এবং তার জীবনের কিছু অংশ ইনশা আল্লাহ তাআলা আজ আমরা জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাবশায় কেন হিজরত করেছিলেন। অবশ্যই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশে তারা হাবশার দিকে রওনা হন এবং হিজরত করেন, কিন্তু এর প্রেক্ষাপট কী ছিল, ব্যাকগ্রাউন্ড কী ছিল সে সম্পর্কে আমরা জানি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিগত পর্বগুলোতেও শুনেছি যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিধর্মীরা অমুসলিমরা তারা বিভিন্নভাবে অত্যাচার করত, নির্যাতন করত এবং বিভিন্নভাবে তাদেরকে বিরক্ত কটাক্ষ করত। তো এই কটাক্ষ করা, এই নির্যাতন করা, অত্যাচারের সীমা যে ছিল আস্তে আস্তে বেড়েই চলছিল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কে কেউ কিছু বলতে পারতো না বা কেউ কিছু করতে পারতো না, অর্থাৎ যথাসম্ভব তারা পিছিয়ে থাকতো। তারপরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের বিভিন্ন চিত্র আমরা তো পূর্বের পর্বগুলোতে তুলে ধরেছি যে কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দেয়া হতো, তারপর কীভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গলা মুবারককে চেপে দেয়া হয়েছিল, এভাবে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছিল। তো বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন তাদের উপরও অনেক বেশি অত্যাচার হচ্ছিল, অনেক বেশি নির্যাতন হচ্ছিল। তো তাদের সেখানে থাকা একদমই সম্ভবপর হয়ে উঠছিল না, তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে মক্কা শরীফে থেকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের তাদের সুবিধার্থে এবং নিরাপত্তার খাতিরে তাদেরকে হিজরত করার আদেশ দেন এবং বলেন যে তোমরা হাবশায় হিজরত করো, হাবশায় একজন ন্যায়পরায়ণ বাদশাহ রয়েছে, তোমরা সেখানে গিয়ে নিজের ইবাদত ইত্যাদি ভালোভাবে করতে পারবে। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন তাদেরকে হাবশায় হিজরতের জন্য পাঠিয়ে দেন। হাবশায় হিজরত প্রথমত কয়জন করেন এবং কারা কারা করেন তাদের পবিত্র নামগুলো আমরা শুনব। হিজরতের এই ঘটনাটি হচ্ছে নবুয়ত ঘোষণার পঞ্চম বছর রজব মাসে। যারা সর্বপ্রথম হিজরত করে তাদের মধ্যে ছিল 11 জন পুরুষ এবং 4 জন নারী। তারা কারা ছিল তাদের পবিত্র নামগুলো আমরা শুনে নিই। হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিতা স্ত্রী হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা হিজরত করেন। হযরত সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহজাদী ছিলেন। তারপর হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের স্ত্রী হযরত সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে হিজরত করেন এবং হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হিজরত করেন। তারপর হযরত আমের বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন স্ত্রী হযরত লায়লা বিনতে আবু হাশমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হিজরত করেন। তারপর হযরত জুবাইর বিন আওয়াম, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাবরা বিন আবু রাহম বা হাতিব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইল বিন বায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হাবশার দিকে হিজরত করেন। নারী পুরুষ মিলিয়ে মোট 15 জন তখন হাবশার দিকে সফর করেন, হিজরত করেন। তখন হাবশার বাদশাহ যারা ছিল তাদেরকে নাজ্জাশি বলা হতো। বিভিন্ন দেশের প্রাচীন যুগে যারা বিভিন্ন দেশে বাদশাহ থাকতো তাদের সেখানের বিভিন্ন নাম ছিল, উপাধি ছিল বিভিন্ন, তাদের নিজস্ব নাম ছিল। তো নামের সাথে সাথে সেখানে বাদশাহ হওয়ার ফলে তাদের জন্য একটা উপাধি থাকত। তো সেই হাবশার বাদশাহ যারা হতো তাদেরকে নাজ্জাশি বলা হতো। তো সেই নাজ্জাশি বাদশাহ যে ছিল সে খুবই ন্যায়পরায়ণ ছিল, খুবই সৎ ছিল, আর এই সততার পাশাপাশি, ন্যায়পরায়ণতার পাশাপাশি সে তাওরাত, জাবুর, যে আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোর বিজ্ঞ আলিমও ছিল, জ্ঞানীও ছিল, সেগুলো তার জ্ঞানে ছিল, সেগুলো অধ্যয়ন করেছিল। মুসলমানরা যখন সেখানে গেল, গিয়ে খুব স্বাচ্ছন্দ্যে থাকতে লাগলো। সেখানে থাকাকালীন সময়ে মুসলমানরা একটি ব্যাপারে খবর পেল যার কোনো সত্যতা ছিল না। তারা জানতে পারলো যে মক্কার মধ্যে অনেক লোক মুসলমান হয়ে গিয়েছে এবং সেখানে শান্তি ফিরে এসেছে, অর্থাৎ নির্যাতন করা হচ্ছে না। তো তাদের মধ্যে কিছুজন নিজের মাতৃভূমি মক্কায় ফিরল, ফিরে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তো যখন তারা ফিরল তো দেখে যে না, এটি এই কথাটি মিথ্যা ছিল, মক্কা তো এখনও পূর্বের পরিস্থিতিতেই রয়েছে। তো তারা সেখানে লুকিয়ে লুকিয়ে থাকলো, এরই মাঝে তারা সেখানে বিধর্মীদের, অমুসলিমদের হাতে পড়ে গেল এবং তাদেরকে পূর্বের থেকেও বেশি নির্যাতন করা হলো। পরবর্তীতে তারা আরও কিছুজন মিলিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদেশক্রমে মোট 83 জন আবার হিজরত করলো, অর্থাৎ যারা কিছুজন এই 15 জন থেকে গিয়েছিল তারা সহ সেই 83 জন হিজরত করলো, যারা মক্কায় ফিরেছিল তারা সহ সব মিলিয়ে আরও 83 জন হাবশার দিকে হিজরত করলো। তো হাবশার মধ্যে থাকাকালীন তারা খুব শান্তিতেই থাকছিল, খুব নিরাপত্তার সহিত থাকছিল, নিজেদের ইবাদত করছিল। যেহেতু সে নাজ্জাশি ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, তো তাদের জন্য কোনো রকম বিরোধিতা এবং প্রতিদ্বন্দ্বিতা বা এই জাতীয় কোনো রকম সমস্যা তাদের ছিল না। তারা খুব স্বাচ্ছন্দ্যে ইবাদত করছিল এবং ইসলামের মধ্যে নিজের জীবন অতিবাহিত করছিল। কিন্তু স্বাভাবিক ব্যাপার, অমুসলিমরা কিভাবে এটা সহ্য করতে পারবে? তারা তো কখনো চাইতো না যে মুসলমানরা শান্তিতে থাকুক। তো তারা কি করল, তারা সেখানে একটি চক্রান্ত চিন্তা করল, একটি কুচক্রান্ত তারা রটল। আর সেটা হচ্ছে, তাদের মধ্য থেকে, অর্থাৎ কুরাইশদের, অমুসলিমদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি নাজ্জাশি বাদশার কাছে পাঠাবে এবং বাদশাকে বলে সেই হিজরতকারীগণ, মুহাজিরগণ, মুসলমানদেরকে তারা নিয়ে চলে আসবে এবং পূর্বের মতো তারা তাদের উপর নির্যাতন করবে যেভাবে তারা করে যাচ্ছিল। তারা আরও কি ভাবলো যে যেহেতু নাজ্জাশি বাদশা যে ছিল সে মক্কা শরীফের যে চামড়া রয়েছে সেটা সে খুবই পছন্দ করত। তো তারা কি করলো, চামড়া একত্রিত করলো, সেই প্রতিনিধিরা কুরাইশরা, তারা চামড়া একত্রিত করলো যেন সেটাকে উপঢৌকন স্বরূপ তার মন জয় করার জন্য নাজ্জাশি বাদশার তাকে দেয়া যেতে পারে। তো তারা অনেকগুলো চামড়া উপঢৌকন স্বরূপ নাজ্জাশি বাদশার জন্য সাথে নিয়ে দুজন প্রতিনিধি মক্কার অমুসলিমদের পক্ষ থেকে নাজ্জাশি বাদশার দিকে রওনা হলো। যখন তারা নাজ্জাশি বাদশার কাছে পৌঁছলো, পৌঁছে গিয়ে তারা নাজ্জাশি বাদশাকে বলল যে আমাদের কুরাইশ বংশীয়, আমাদের গোত্রের কিছু যুবক আপনাদের এখানে চলে এসেছে এবং তারা স্বীয় ধর্ম ত্যাগ করে এসেছে, বিভিন্ন রকম বিভিন্ন কিছু বলতে লাগলো, সত্য মিথ্যা বিভিন্ন কিছু মিলিয়ে ঝুলিয়ে, ব্যাস যেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে, তাদেরকে নিয়ে যেতে পারে। তো বলতে লাগলো যে মাআযাল্লাহ তাআলা, তাদের মস্তিষ্ক ঠিক নেই, তারা যা তা বলছে, এভাবে করে বিভিন্ন কিছু বলতে লাগলো, বলছে এখন তাদের সম্প্রদায় তাদেরকে ফিরে পেতে চাচ্ছে এবং তাদের আত্মীয় স্বজনরাও আমাদের সাথে রয়েছে, তারাও তাদেরকে ফিরে পেতে চাচ্ছে, তাই আমরা মক্কার কুরাইশদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি হিসেবে এসেছি, আপনি দয়া করে তাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাব। তো বাদশাহ তাদের থেকে উপঢৌকনও গ্রহণ করেছিল, কিন্তু বাদশা যেহেতু ন্যায়পরায়ণ ছিল, মন্ত্রীরা তার মন্ত্রীরা যারা ছিল দরবারে যারা ছিল দরবারীরা, তারা বলছিল যে আচ্ছা যেহেতু এটা এরা তাদের লোকজন, তাদের আত্মীয় স্বজন, তাদের বংশীয়, তো তারা যেহেতু তারাও যেহেতু মক্কাবাসী তো তাদেরকে তাদের সাথে দিয়ে দেন, তারাই তাদের সম্পর্কে ভালো জানে। কিন্তু বাদশা খুবই বুদ্ধিমান ছিল, তো সে বলল যে না, আমার শুধু তাদের কথা শুনেই সিদ্ধান্ত নিলে চলবে না, বরং যারা এখানে এসেছে দ্বিতীয় পক্ষের কথাও শুনতে হবে। তো দ্বিতীয় পক্ষের লোকদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বাদশার দরবারে ডাকা হলো। তখন বাদশার দরবারে নিয়ম ছিল, যা মক্কার অমুসলিমদের প্রতিনিধিরাও যে নিয়মটা পালন করেছিল, সেটা হচ্ছে বাদশাকে সিজদা করা। তো যখন মুসলমানদেরকে ডাকা হলো, তখন তারা এসে আর সিজদা করলো না, এবং এর মধ্যে যেহেতু সবাই এটা নিয়ে বলাবলি করতে লাগলো যে এরা তো বাদশার যে সম্মান সেটা রক্ষা করলো না, বাদশাকে সিজদা করলো না, তো তারা বলল যে আমরা যে ধর্ম পালন করি, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি আমাদের এক খোদার একত্ববাদের দরস দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে না, তো তাই আমরা আপনাকে সিজদা করব না। তো সিজদা করলো না তারা, যেহেতু ইসলামের শিক্ষা এটি যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তারপর বাদশা জিজ্ঞাসা করলো যে এরা যা বলছে সেটা সত্য কি না, তো তারা বলল যে হে বাদশা, আমরা সেখানে ছিলাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা একজন রাসূল পেয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, তিনি আমাদেরকে একত্ববাদের শিক্ষা দিয়েছেন, আমরা পূর্বে অন্ধকারের যুগে ছিলাম, জাহিলিয়াতের যুগে ছিলাম, এখানে চুরি রাহাজানি সবল দুর্বলের উপর অত্যাচার করত, মিথ্যা বলা হতো, বিভিন্ন অশ্লীল কাজে মানুষ সংশ্লিষ্ট ছিল, সেই সব কিছু থেকে ফিরিয়ে এনে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তো আমরা তার কথায় এক আল্লাহতে বিশ্বাস করি, আমরা তাকে নবী হিসাবে আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করি, তো আমরা সেখানে নিজেদের ধর্ম পালন করছিলাম আর কুরাইশ অমুসলিমরা আমাদের উপর বিভিন্ন রকম নির্যাতন চালিয়ে যাচ্ছিল, অত্যাচার চালিয়ে যাচ্ছিল, আর সেই অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচার জন্যই মূলত আমরা আপনার রাজত্বে এসেছি, আমরা অন্য সব রাজত্ব থেকে আপনার রাজত্ব বেছে নিয়েছি, কেননা আপনি হচ্ছেন ন্যায়পরায়ণ এবং আপনার শাসনে এসে, আপনার রাজত্বে এসে আমরা নিরাপত্তার সহিত থাকতে পারবো বা পারছি। তো এভাবে করে তারা নিজেদের কথা ব্যক্ত করল। তো বাদশা মুসলমানদের পক্ষে কথা বলল এবং বলল যে তোমরা কোনো ভয় করিও না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা এখানেই থাকবে, এখানে নিজেদের ইবাদত স্বাচ্ছন্দ্যে করবে, কেউ তোমাদেরকে কোনো রকম বারণ করবে না, বরং যে তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালিগালাজ দিবে, তার জন্য আমরা অর্থদণ্ড দিব। তো এভাবে করে বাদশা মুসলমান মুহাজিরদেরকে নিরাপত্তার আশ্বাস দিল। আর কুরাইশদের পক্ষ থেকে যে দুজন প্রতিনিধি এসেছিল তারা হতাশাগ্রস্ত হয়ে ফিরে গেল। তারপর তাদের মধ্যে একজন চিন্তা করলো যে না, এত সহজেই তাদেরকে ছাড়া যায় না, আমরা আরও কোনো চক্রান্ত করব এবং তাদেরকে নিয়েই যাব, তাদেরকে এত শান্তিতে থাকতে দেয়া যায় না। তো তারা কি করলো, তারা পরবর্তী একদিন সেই বাদশার কাছে গিয়ে, না যা সেই বাদশার কাছে গিয়ে বলল যে মুসলমানরা তো, মোমিনরা তো ঈসা আলাইহিসসালাম, যেহেতু বাদশা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল, তো তারা বলল যে মুসলমানরা তো ঈসা আলা নবী ইনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে শুধুমাত্র আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবেই মানে, এবং আপনারা হযরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে সম্মান দেন সেটা মনে করে না, আল্লাহ তাআলার পুত্র মাআযা আল্লাহ তাআলা তারা মনে করে না। তো এইভাবে করে তারা বলল যেন বাদশা তার বিশ্বাসের বিপরীত দেখে তাদের উপর আরও রেগে যান। তো বাদশাহ তাদেরকে ডেকে নিয়ে আসলেন, মুসলমান মুহাজিরদেরকে যখন ডাকতে পাঠালেন তো তাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো যে বাদশার সামনে কে গিয়ে কি বলবে। তো সাহাবায়ে কেরামরা বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসের আদেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তাই বলবো। তো তারা সেই বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বাদশা জিজ্ঞাসা করলো, আপনারা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী মনে করেন, তার ব্যাপারে কী বিশ্বাস রাখেন? তো যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাদশার কাছে সূরা মরিয়মের তেলাওয়াত করলেন এবং এর পূর্বে বললেন যে আমরা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার নবী এবং আল্লাহ তাআলার বান্দা হিসেবে মনে করি এবং তিনি হযরত সাইয়্যিদাতুনা মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র, আমরা এই হিসাবে তাকে বিশ্বাস করি। এবং তারপর কুরআনের সেই সূরা মরিয়াম তারা তেলাওয়াত করে শোনালেন। তো এই সূরা মরিয়াম শোনার সাথে সাথে বাদশার ভিতরে কুরআনের মহিমা জন্ম নিল এবং ভাবাবেগ সৃষ্টি হলো, কুরআনের প্রভাব তার অন্তরে আলোকিত করলো এবং ভাবাবেগ সৃষ্টি হওয়ার ফলে সে পরবর্তীতে বলল তিলাওয়াত শেষে যে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে আমরা যা শিক্ষা পেয়েছি, যা শিখেছি, যা পড়েছি, এটা বিন্দুমাত্র তার বিপরীত নয়। তো আমিও এতে বিশ্বাস করি। তো সে আরও বলল যে আমার যদি দায়িত্ব না থাকতো আর আমি যদি মক্কা শরীফ যেতে পারতাম তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমত করতাম, খিদমত আঞ্জাম দিতাম যদি আমার কাছে বাদশাহের দায়িত্বটা না থাকতো। তো এভাবে করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। তো এর মধ্যে যারা দরবারের লোকেরা ছিল এবং নিজেদের ধর্মে অনেক বেশি কট্টর ছিল, পথভ্রষ্ট ছিল, তারা বিভিন্ন কিছু বলাবলি করতে লাগলো কিন্তু সেই বাদশা নাজ্জাশি বাদশা তাদের সবাইকে চুপ করিয়ে দিলেন এবং চুপ করিয়ে মুসলমানদেরকে নিরাপত্তা দান করলেন এবং নিজেও মুসলমান হয়ে গেলেন। মক্কার অমুসলিমদের কুরাইশদের প্রতিনিধি দুজন তারা বাদশার জন্য চামড়াও নিয়ে এসেছিল, উপঢৌকন স্বরূপ আরও কিছু নিয়ে এসেছিল। তো বাদশা কী করলেন, সেই উপঢৌকন তাদেরকে ফেরত দিয়ে দিলেন এবং বললেন আমি কখনোই মুসলমানদেরকে তোমাদের হাতে সোপোর্ট করে দিব না এবং তারা এখানেই থাকবে, স্বাচ্ছন্দ্যে নিজের ইবাদত করবে, নিজের ধর্ম পালন করবে। তো এভাবে করে বাদশা মুসলমানদেরকে সেখানে আশ্রয়স্থল করে দিলেন এবং মুসলমানরা সেখানে হিজরত করে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনার একটি খুবই চমৎকার শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ন্যায়পরায়ণতা। যেহেতু বাদশার মধ্যে ন্যায়পরায়ণতা ছিল এবং সে তাদের থেকে উপঢৌকন নেয়ারও পরোয়া করেননি, তার যদিও বা পছন্দনীয় জিনিস চামড়া ছিল সেটারও পরোয়া করেননি, বরং সেটাও ফিরিয়ে দিয়েছেন, তিনি ন্যায়পরায়ণতাটাকে বেছে নিয়েছেন এবং আল্লাহ তাআলার কেমন দয়া হলো যে সেও ইমানের দৌলতে সম্পদশালী হয়ে গেল, মালামাল হয়ে গেল। বাদশাহী তো ছিলই, দুনিয়ার রাজত্ব তো ছিলই, কিন্তু সততা ও ন্যায়পরায়ণতার এমন সে ফল পেল যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি যেই জিনিস সেটা হচ্ছে ইমান, সেটাও সে লাভ করতে পারল। প্রিয় ইসলামী ভাইয়েরা, নাজ্জাশি বাদশা যখন ইন্তেকাল করে তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, সে যেহেতু ইন্তেকাল করেছিল সেই হাবশাতেই এবং তার দাফনও সম্পন্ন হয়েছিল হাবশাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে, তাকে কত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা শরীফে তার গায়েবানা জানাজার নামাজ পড়লেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও যেন নিজের জায়গা থেকে আমি যেই অবস্থানে থাকি, যেই পদবিতে থাকি, আমরা যেন নিজের পদবিতে থেকে, নিজের স্থানে থেকে ইসলামের খেদমত করে যেতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করা দরকার। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি সততা থাকে, নেক ইচ্ছা থাকে, আল্লাহ তাআলা আমাদের এই ইচ্ছাকে কবুল করবেন এবং এর ফল আমরা ইনশাআল্লাহ আখিরাতে তো ইনশাআল্লাহ পাবই, দুনিয়াতেও ইনশাআল্লাহ তাআলা আমরা এর ফল পাব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আগামী পর্বেও আমরা ইনশাআল্লাহ তাআলা, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আর নাজ্জাশি বাদশার জীবনের কিছু অংশ রয়ে গিয়েছে, এরই সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হিজরত করছিলেন, কিন্তু তিনি পথিমধ্যে ফিরে আসলেন, কী কারণে ফিরে আসলেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।